মরি যেন ইমানিয়ে ইলাহি, মরি যেন ইমানিয়ে ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের মালিক ও মুখতার, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কোন সৃষ্টিকে সৃষ্টি করতেন না, সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ যদি পাঠ করা হয়, ওই ব্যক্তির মর্যাদা কেমন হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর কেমন দয়া করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত কিভাবে নাজিল করবে। মুসলিম শরীফের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে আমার উম্মত মহব্বত এবং ভালোবাসা নিয়ে আমার প্রতি মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ১০ বার রহমত নাজিল করবে। শুধু এতটুকু নয়, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই দুরূদ শরীফের খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমল নামা থেকে, গুনাহের আমল নামা থেকে ১০টি গুনাহকে মিটিয়ে দিবে। এতটুকুর মধ্যে শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই দুরূদ শরীফের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার ইজ্জত বর্তমানে যা রয়েছে এর থেকে ১০ গুণ আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দুরূদ শরীফ পড়ব আল্লাহ নবীর প্রতি একবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদান দিবে ১ নয় ১০ নয় ২০ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ৩০টি প্রতিদান দান করবেন, এর মধ্যে ১০টি রহমত, ১০টি গুনাহের ক্ষমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মর্যাদাকে ১০ গুণ বাড়িয়ে দিবে। যদি আমরা দুনিয়াতে সবাই সম্মানিত হতে চাই, কামিয়াব হতে চাই, মূল্যবান হতে চাই, সফল হতে চাই, প্রতিটি মানুষ দুনিয়াতে জীবদ্দশায় সে সম্মানিত হতে চায় যে আমি এমন একজন ব্যক্তি হতে চাই যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবাদতকে কবুল করে নেয়, আমার আমলকে কবুল করে নেয়, আমি অল্প আমল করব কিন্তু আল্লাহর দরবারে আমি গ্রহণযোগ্যতা লাভ করব, আমি অল্প কাজ করেও আমি আল্লাহর পক্ষ থেকে রেজাল্ট বেশি পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান বেশি পেতে চাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা আমল মহান রব্বুল আলামিন আমাদেরকে বাতিয়ে দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে, ওই আমলটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। আমলটা এমন আমল, এক একটা আমলের সাথে এক একটা জিনিসের সম্পর্ক থাকে, কিন্তু দুরূদ শরীফ এটা হচ্ছে এমন একটা আমল যে আমলের সাথে স্বয়ং আমার আপনার প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্পর্ক। যদি কেউ বলে আমি নবীজির সাথে ডাইরেক্ট, আমি অতি সহজে আল্লাহর হাবিবের সাথে ভালো একটা সম্পর্ক আমি তৈরি করতে চাই, ভালো একটা রাস্তা আমি তৈরি করতে চাই, ভালো একটা সুসম্পর্ক আমি তৈরি করতে চাই, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার আপনার জন্য একটি উত্তম মাধ্যম, রাস্তা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বাতিয়ে দিয়েছেন, যার নাম হচ্ছে দুরূদ শরীফ। তো দুরূদ শরীফ আমরা বেশি পড়ব না কম পড়ব? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে জুমার দিন দুরূদ শরীফ পাঠ করে আমি রসুল ওই দুরূদ শরীফের আওয়াজ আমার নিজ কান দিয়েই শ্রবণ করি। অন্যান্য দিনে তোমাদের দুরূদ শরীফ আমি রসুল চাইলে পারি, নবী যদি শুক্রবারে পারে তাহলে শনিবারে কেন পারবেন না? নবী যদি শুক্রবারে আশেকের দুরুদের আওয়াজ শুনতে পারেন স্পষ্ট হাদিস শরীফ, তাহলে শরীফ বৃহস্পতিবারে নবীকে কে বাধা দিবে? আল্লাহর হাবিবকে কেউ বাধা দেওয়ার নয়, এটা হচ্ছে নবীদের স্পেশিয়াল সম্মান, ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়, ওটা ফেরেশতার মাধ্যমে খুবই যত্নের সাথে সেখানে পৌঁছানো হয়। কিন্তু জুমার দিনের দুরূদ শরীফ পাঠ করা, এটা হচ্ছে নবীজির উম্মতেরকে সম্মান দেওয়া হচ্ছে, ইজ্জত দেওয়া হচ্ছে, যে আমি নবী তোমাকে ভালোবেসে তোমাকে মহব্বত করে এখানে কোনো আমি মাধ্যম রাখবো না, কোনো মধ্যস্থতা আমি কাজ করব না, এখানে ফেরেশতাকে এখানে রাখা হবে না, স্বয়ং আমি রসুল নিষ্কান দিয়ে ওই দুরূদ শরীফটাকে আমি শুনব, এখানে কোনো মধ্যস্থতার কোনো প্রয়োজন নাই। কেন? দিনটা হচ্ছে জুমার দিন, তাহলে জুমার দিন দুরূদ শরীফ বেশি পড়বো না কম পড়বো? অন্যান্য দিনের তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের দেশ এমন একটি দেশ যে দেশের মধ্যে সরকারের ছুটির ব্যবস্থা হলো জুমার দিন। অন্যান্য দেশে আপনি চলে যান ইন্টারন্যাশনাল ছুটি রবিবার, একমাত্র একটি দেশ বাংলাদেশ যে দেশের মধ্যে জুমার দিন এক প্রকার ঈদের দিন। যেভাবে নবীজি বলছে হাদিস শরীফ, জুমা হচ্ছে একটা ঈদ, জুমা হলো একটা কয়টা ঈদ, বছরে কয়টা জুমা আসে, কয়টা জুমা? 52টা। যদি বছরে 52টা জুমা আসে তাহলে প্রতি জুমা যদি একটা ঈদ হয় তাহলে 52 জুমা 52 ঈদ। কেউ যদি বলে বছরে দুটা ঈদ, তার সাথে হাদিসের সাথে কোনো প্রকার মিল থাকবে না, শুধু বছরে 52টা ঈদ আমরা পাচ্ছি জুমার মাধ্যমে। এই জুমার দিন আলহামদুলিল্লাহ ঈদ উদযাপন বাংলাদেশে যেভাবে হয় অন্যান্য দেশে সেভাবে হয় না। আলহামদুলিল্লাহ ছুটির দিন আমরা আমাদের ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, মার্কেট বন্ধ থাকে, ওভারঅল আমরা যদি দেখি আমাদের ব্যস্ততা কম থাকে। আমরা চাইলে জুমার দিন আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি হাজার হাজার বার আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারি। দুরূদ শরীফ যদি পাঠ করি আমার আপনার কি লাভ হবে, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনার প্রতি দুরূদ পড়তে চাই। আল্লাহর হাবিব বলে যে তুমি পাঠ করো। ইয়া রাসূলুল্লাহ আমি কতটুকু সময় নির্ধারণ করব দুরূদ পাঠ করার জন্য? নবীজি বলেন তোমার যতটুকু পছন্দ ততটুকু তুমি নির্ধারণ করো। সাহাবী রাসূল হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে টাইম যে সময় আমাকে দিয়েছে ওই সময়ের মধ্যে আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় করার পরে যে সময় আমার পাওয়া যাবে ওই সময়ের তিন ভাগের এক ভাগ ইয়া রাসূলুল্লাহ আমি কাব শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করে আমি অতিবাহিত করব। নবীজি বলেন যদি তুমি এমন করতে পারো তাহলে তোমার জন্য ভালো, যদি এর থেকেও বেশি দুরূদ পড়তে পারো তাহলে তোমার জন্য আরো ভালো। এই কথা বলার পরে সাহাবী রাসূল হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আদায় করার পর আগে নামাজ, এটা মনে রাখবেন, আমার যে সময়টুকু থাকবে ওই সময়কে আমি দুই ভাগ করে ইয়া রাসূলুল্লাহ একটি ভাগ সম্পূর্ণ আপনি রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করে আমি অতিবাহিত করব। রসুল কি বললেন? এ কাব তুমি যদি এমন করতে পারো তাহলে এটা তোমার জন্য ভালো, যদি এর থেকেও বেশি দুরূদ পড়তে পারো তাহলে আরো ভালো। আবার ওই সাহাবী রসুল আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে ফরজ নামাজ আদায় করার পরে প্রথম বললেন আমার সময়ের এক ভাগ, এরপরে বললেন সময়কে ভাগ করে অর্ধেক, এরপরে সাহাবী রসুল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে আমার সম্পূর্ণ সময় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করে অতিবাহিত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ওই সাহাবী রসুলকে? কি বললেন? কে বললেন? কে? রহমতুল্লিল আলামিন। কাকে বললেন? যিনি আমাদের জন্য পথ প্রদর্শক
সাহাবায়ে কেরামকে যদি কে অনুসরণ করে সে হেদায়ত পেয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। কোন সাহাবিকে যদি অনুসরণ করা হয় তাহলে সে কখনো দুনিয়াতে পথভ্রষ্ট হবে না। ওই সাহাবি রসুলকে নবীজি বলে, হে কাব, তুমি যেভাবে আমাকে বললে যদি ওইভাবে যদি তুমি করতে পারো যে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সম্পূর্ণ সময় তুমি বললে আমি রসুলের উপর তুমি দুরুদ পাঠ করবে, যদি তুমি এমন করতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার হচ্ছে তোমার জিন্দিগির সমস্ত গুনাহের ক্ষমা এবং তোমার সমস্ত বিপদ আপদ দূর হওয়ার জন্য এটাই যথেষ্ট। দেখেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৃতীয় নম্বরে যেটা বললেন, আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সম্পূর্ণ সময় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রতি দুরুদ পাঠ করে আমি অতিবাহিত করব। আল্লাহ নবী এখানে বলেন নাই, না এতক্ষণ দুরুদ পড়া যাবে না, না এই দুরুদ পড়া যাবে না, না ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে না, না আসসালাতু ওয়াসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ এটা বলা যাবে না, এ ধরনের কোনো বলেন নাই। আমার নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে তুমি যদি এভাবে তুমি যেভাবে আমাকে বললে সম্পূর্ণ সময় আমার উপর দুরুদ পাঠ করবে তাহলে তোমার জন্য দুটি সুসংবাদ, একটি হলো তোমার জিন্দিগির গুনাহ মাফ, আরেকটি হলো তোমার সমস্ত পেরেশানি দূর। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তাদের অবস্থা এটাই ছিল, তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে রাজি করা যায়, কিভাবে খুশি করা যায়, কিভাবে নবীকে পাওয়া যায়, কিভাবে নবীজির সন্তুষ্টি লাভ করা যায়, এটাই ছিল সাহাবায়ে কেরামের তামান্না, এটাই ছিল সাহাবায়ে কেরামের বাসনা। নবীকে খুশি করার জন্য সাহাবায়ে কেরাম জানেন একটা আমল হলো দুরুদ। তাহলে আমি এই দুরুদ শরীফটাকে যদি আমি মজবুতভাবে ধরে নিই তাহলে আমি পথভ্রষ্ট হব না, গোমরা হব না। কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে প্রতিদিন 100 দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দুই চোখের মধ্যখানে কুদরতিভাবে লিখে দিবে আমার এই বান্দা মুনাফিকের নিপাক। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি জাহান্নামের সবচাইতে নিম্ন শাস্তি যে পাবে তারা হচ্ছে মুনাফিক। মুনাফিক সে ওই ব্যক্তি যে মুসলমানের লেবাস ধরে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে বলা হয় মুনাফিক। ওই মুনাফিকত থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমল নবীজি বাতিয়ে দিলেন, হে আমার উম্মত তোমাদেরকে আমি আমল বাতিয়ে দিচ্ছি, কোন আমল করলে আল্লাহর হাবিব বলেন প্রতিদিন 100 দুরূদ শরীফ পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুনাফিকের নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। জাহান্নামের আগুন থেকেও মুক্ত এবং মুনাফিকত থেকেও মুক্ত হওয়ার আমল হচ্ছে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বড়ই মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, উচ্চ আওয়াজে ভালোবাসা অন্তর থেকে, কোথায় থেকে, অন্তর থেকে, শুধু জবান থেকে নয়, অন্তর থেকে যারা দুরুদ পড়ে, দুরুদ পড়ার সময় তাদের অনেক সময় চক্ষু বন্ধ হয়ে তাদের মনটা মদিনার দিকে চলে যায়। দুরুদ পড়ার কিছু সিস্টেম, যখন আপনি মহব্বত, যে যত বেশি মহব্বত নিয়ে দুরুদ পাঠ করে তত তার দুরুদ শরীফের আবেগটা এমনভাবে তৈরি হয়। এভাবে পৃথিবীতে অসংখ্য আল্লাহর ওলি তারা নবীর প্রতি দুরুদ পড়তে 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 কিছুক্ষণ পরে তাদের চক্ষু বন্ধ হয়ে গেল, তাদের অন্তরে চক্ষু খুলে গেল, তারা দেখতে লাগলো আমার রসুলের সবুজ গুম্বদ। তাহলে ওইভাবে দুরুদ শরীফ পড়ার দরকার আছে কিনা? এখন মানুষ একে তো দুরুদ শরীফ পড়ে না, দুরুদ শরীফের দিকে এখন নাই, অন্যদিকে যদি বলা হয় এই দুরুদ পড়া যাবে না, দুরুদের এভাবে টান দেওয়া যাবে না, এভাবে পড়া যাবে না, তাহলে কিছুদিন পরে আপনি দেখবেন দুরুদ শরীফ বলতে কোনো শব্দই আমাদের দেশে থাকবে না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একবার দেখতে পেলেন একজন নজওয়ান যুবক খানায়ে কাবার পাশে, খানায়ে কাবার তাওয়াফের মধ্যে, তারপরে হাজরে আসওয়াতের নিকটে, মাকামে ইব্রাহিমের নিকটে, এরপরে সাফা মারওয়ার দিকে নিকটে, এরপরে আরাফাতে গেলেন, হজের সমস্ত রুকুন আদায় করার সময় সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা এর দৃষ্টি পড়ল একজন আমাদের মতো ইয়াং নজওয়ান যুবকের উপর। ওই ইয়াং নজওয়ান যুবক তার জবান থেকে শুধু একটি শব্দ, সল্লি আলা মুহাম্মদ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা এলেই ওই যুবককে অবাকের সাথে তাকে বলল, এই যুবক তুমি আল্লাহর খানায় কাবার হজ আদায় করার জন্য তুমি আসলে, তো খানায় কাবার হজ করতে গেলে তাওয়াফের দোয়া, তারপরে হযরত আসওয়াতের কাছে গেলে তার আলাদা দোয়া, মাকাম ইব্রাহিমের আলাদা দোয়া, সাফা মারওয়ার কাছে আলাদা দোয়া, এরপরে শয়তানকে পাথর মারার সেখানে আলাদা দোয়া, অর্থাৎ যেখানে যেখানে যে সকল রুকুনগুলো এর আলাদা আলাদা দোয়া। কিন্তু আমি দেখতে পেলাম তোমার জবান থেকে কোনো দোয়া বের হচ্ছে না, আমি শুধু তোমার জবান থেকে একটি শব্দ সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। এর কারণ কি? যখন এ প্রশ্ন করলেন ওই যুবক বলতে লাগলো, হুজুর যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেই ফেললেন তাহলে আমাকে অবশ্যই আপনাকে প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। তখন ওই যুবক ওই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলাকে জবাব দিতে গিয়ে বললেন, আমি এবং আমার শ্রদ্ধেয় আব্বাজান আমরা হজ করার উদ্দেশ্যে আমাদের গ্রাম থেকে আমরা রওনা হলাম, প্রতিমধ্যে বসরা শহর পর্যন্ত যখন আমরা পৌঁছি, পৌঁছার পরে আমার আব্বা অসুস্থ হয়ে যায়, আমি একা আমার বাবাকে নিয়ে আমি কোথায় যাব, আমি পেরেশান, কোনো মেডিকেল নেই মরুভূমির মধ্যে, এমন কোনো সাহারা এমন কোনো ব্যক্তিও নেই আমি যাকে যার সহযোগিতায় আমি আমার বাবাকে নিয়ে আমি কোনো প্রকারের চিকিৎসার কোনো ব্যবস্থা করি, আমার পেরেশানি। ওই যুবক বলতে লাগলো সুফিয়ান সাউরিকে, হঠাৎ করে আমার পেরেশানি আবার সামনের দিকে বেড়ে গেল। ওই পেরেশানি ছিল এটাই যে দেখতে পেলাম কিছুক্ষণ পরে আমার ওই অসুস্থ বাবা যে দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমার পেরেশানি আরও বেড়ে গেল, আমি আমার এই বাবাকে এখন একাই আমি কিভাবে গোসল দেব, কিভাবে কাফন পরিধান করাবো, আমি ওনাকে নিয়ে এখন কোথায় যাব। এখন সে কাঁদতে 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 ওই যুবক বলতে লাগলো, আমি আমার বাবার লাশের পাশে শুয়ে গেলাম। যখন বাবার লাশের পাশে আমি ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে আমি ঘুমের মধ্যে দেখতে লাগলাম ওই বসরা শহরের মরুভূমির অনেক দূর থেকে এমন একটি নূরানি চেহারা, মনে হচ্ছে যে কখনো চাঁদের মতো কখনো সূর্যের মতো এভাবে ঝিলমিল ঝিলমিল করতে করতে খুবই সুন্দর নূরানি চেহারা। আমি এ ধরনের সুন্দর মহামানব আর এই পৃথিবীতে আমি দেখি নাই। ওই লোকটা আস্তে 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 আমার নিকটে চলে আসলো, আসার পরে আমার বাবার নিকটে আসলো, আমার বাবার চেহারা থেকে পর্দা সরিয়ে আমার বাবার চেহারার উপর হাত বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে আগের মতো হয়ে একেবারে উজ্জ্বল থেকে উজ্জ্বল একেবারে নূরানি হয়ে গেল। যখন নূরানি হয়ে গেল, একবার আমি ওই নূরওয়ালা ব্যক্তি তার চেহারার দিকে তাকায়, আরেকবার আমি আমার বাবার চেহারার দিকে তাকায়, মনে হচ্ছে যে ওই নূরওয়ালা মানব যিনি তার নূরের কিছু অংশ নূরের কিছু ঝলক মনে হয় আমার বাবার নিকটে চলে এসে আমার বাবার চেহারা জন্ম জন্ম করা শুরু করলো। আমি অবাক হয়ে গেলাম, আমি ওই মহান ব্যক্তি ওই মহান সত্তার কদম ধরে ফেললাম, বললাম আপনি কে, আমার এই মহাবিপদের সময় আমার বাবার এই মহাবিপদের সময় আপনি এসে আমার বাবাকে সহযোগিতা করলেন। তখন ওই নূরওয়ালা চেহারা ওই নূরওয়ালা মানুষ ওই নূরওয়ালা ব্যক্তি জবাব দিচ্ছে, আমি হচ্ছি ওই মহান সত্তা, আমি হচ্ছি ওই পয়গাম্বর, আমি হচ্ছি ওই নবী যে নবীর মহব্বত ভালোবাসা ছিল তোমার বাবার অন্তরে, আমাকে মহব্বত আমার ভালোবাসা তোমার বাবার মধ্যে এমন ছিল প্রত্যেক রাত্রে যতক্ষণ পর্যন্ত আমি রসুলের প্রতি 200 বার দুরুদ শরীফ পাঠ করা না হতো ততক্ষণ পর্যন্ত তোমার বাবা তার পিঠকে বিছানার মধ্যে লাগাইতো না। আজকে তোমার বাবা আমাকে এত মহব্বত করত, আজকে তোমার বাবার বিপদ তোমার বাবার পেরেশানি তোমার বাবার এই মুসিবতের মধ্যে যখন আমি রসুল আমি জানতে পারলাম, আমার নবী জানতে পারে, আমার নবী মদিনায় তৈবার সিংহাসনে, আমার নবী মদিনায় তৈবার রওজায়ে মোবারকে, কিন্তু বাংলাদেশে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, বসরা শহরের মধ্যে ওই ব্যক্তি কোন অবস্থার মধ্যে হালতের মধ্যে রয়েছে, এই ক্ষমতা বলা এই ক্ষমতা দেখার সব কিছু ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দান করেছেন। ওই ব্যক্তি যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কদম মোবারক ধরে কান্না শুরু করলেন, পরক্ষণে তার চোখ খুলে গেল। খোলার পরে সে স্বপ্নের মধ্যে যা যা দেখলো, সে দেখলো কিছুক্ষণ পূর্বে যার চেহারা ছিল কুচ্ছিত কিন্তু এখন এমন জলমল জলমল করা শুরু করলো, বলছে বলতে লাগলো, আমি আমার জীব দশায় আমার বাবার মতো এর ধরনের উত্তম এরকম নূরানি চেহারাওয়ালা মানুষ আমি আর দেখি নাই। তাহলে আমি আপনি যদি দেখি রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রশংসা করা, এর রেজাল্ট এর প্রতিদান আমাদের সামনে, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই সময় ওই সময় তাকে সাহায্য করার জন্য আসলো, যখন তার সাহায্যের প্রয়োজন ছিল। ওই সাহায্য পাওয়ার পিছনে যে জিনিসটা সবচাইতে কাজ করেছে, সে আমার নবীকে ভালোবেসে, আমার নবীকে মহব্বত করে, সে সদা সর্বদা আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করত, সাল্লে আলা মুহাম্মদ, সাল্লে আলা মুহাম্মদ। এই যুবক সম্পূর্ণ ঘটনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কি করলেন, সম্পূর্ণ ঘটনা যখন শুনালেন, তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা গেলেই এই কথা শোনার সাথে সাথে কিছু বাণী, কিছু উক্তি তিনি কিতাবের মধ্যে বলেন, যে কিতাবে যা লেখা আছে তা সত্য, কিতাবের ইতিহাসের মধ্যে যা লেখা আছে সত্য, কিতাবের মধ্যে ইতিহাসের মধ্যে নবীর দুরূদ শরীফ পাঠ করলে মুসিবত দূর হবে, নবীর দুরূদ পাঠ করলে সম্মান বৃদ্ধি হবে, নবীর দুরূদ পাঠ করলে তার বিভিন্ন যত প্রকারের পেরেশানি দূর হবে, কিতাবে যা লেখা আছে সব কিছু তোমার বাবা যেহেতু দুরূদ পাঠ করেছে তোমার বাবা এর প্র্যাকটিক্যাল ফজিলত লাভ করেছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, আলহামদুলিল্লাহ। ওই মাস যেই মাসে আমার আপনার প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আসলেন, এই পৃথিবীর জমিনকে ধন্য করলেন, যে নবীর আগমনে কুল কায়নাত খুশি, সৃষ্টি জগৎ খুশি, ফেরেশতা খুশি, মানব জাতি খুশি, পশু পাখি খুশি, বৃক্ষ তরুলতা খুশি খুশি। ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস। আমরা সকল আশিক রসুল, আমরা যারা নবীকে মহব্বত করি, যারা নবীকে ভালোবাসে, তারা বারোটি মাস, এগারোটি মাস অপেক্ষায় থাকে, কখন রবিউল আউয়ালের আগমন হবে, কখন নবীর আগমনের মাস আসবে, আমরা নবীর আগমনে একটু খুশি উদযাপন করব, একটু আনন্দিত হব। কেন আনন্দিত হব? এই এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দিস শেখ আব্দুল হক মহাদেশে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার মাধ্যমে ভারত উপহা মহাদেশের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শুভ আগমন ঘটেছে। এই ভারত উপমহাদেশের মধ্যে যদি শেখ আব্দুল হক মহাদেশে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিস জগতের মহান শ্রেষ্ঠ ব্যক্তি, যদি ওনাকে যদি বাদ দেওয়া হয় তাহলে এই ভারত উপমহাদেশে আপনি হাদিস বলতে কোনো আপনি হাদিস পাবেন না। সেই শেখ আব্দুল হক মহাদেশে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কোনো বিতর্ক কোনো আলিম না, তিনি কোনো সমালোচিত কোনো আলিম না। পুরা পৃথিবীর বাংলাদেশ, পাক ভারত উপমহাদেশ, প্রত্যেক দেশের প্রতিটি ওলামাদের একমত শেখ আব্দুল হক মহাদেশে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি। বরং যারা মিলাদকে নিয়ে কটূক্তি করে, রবিউল আউয়ালকে নিয়ে যারা সমালোচনা করে, তারা ওনার নামের পাশে একটি লকব ব্যবহার করে, খাতেমুল মুহাদ্দিসিন। এই ধরনের মহাদেশ আর এই পৃথিবীর জমিনের মধ্যে আসার কোনো তেমন সম্ভাবনা নাই। ওই শেখ আব্দুল হক মহাদেশে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার কিতাব মা সাবাতা বিসুন্নাহ পৃষ্ঠা নাম্বার 101 এর মধ্যে তিনি লেখেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের খুশি হচ্ছে ঈদের খুশির থেকেও বড় খুশি, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি। আপনি এটাকে যদি আরবির দিকে নিয়ে যান তাহলে হবে ঈদ, বাংলাতে যদি বলেন তাহলে সেটা হবে কি, খুশি। তো শেখ আব্দুল হক মহাদেশে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লেখেন, যে ঈদুল ফিতর, ঈদুল আজহার থেকেও শ্রেষ্ঠ খুশি হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি। তাহলে এই ঈদুল আজহাতে আমরা খুশি, ঈদুল ফিতরে আমরা খুশি, জুমার দিন শুক্রবার, আমি শুরুতেই বললাম এটাও ঈদ, বছরে 52টা ঈদ, ঈদুল আজহার থেকে শ্রেষ্ঠ, ঈদুল ফিতর থেকে শ্রেষ্ঠ, আর অন্যান্য কিছু ঈদের দিন রয়েছে, ওই ঈদের দিনগুলোতে আমরা খুশি উদযাপন করি, আমরা কোরআন হাদিস মানি, এ কারণে খুশি উদযাপন করি। তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি আপনার কাছে মনে হয় সবচাইতে বড় খুশি, এটা যদি মনে মনে শুধু পালন করি এটা হবে না। এটা আমাকে আপনাকে যেভাবে খুশি উদযাপন করা প্রয়োজন, শরীয়ত সম্মতভাবে, আপনাকে ঢোল পিটানোর প্রয়োজন নাই, শরীয়ত সম্মতভাবে মানুষের কাছে প্রচার প্রসারণ করা। ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবী না আসলে পৃথিবীতে কোনো কিছুই কি সৃষ্টি করা হতো না, ওই নবীর আগমনের মাস। আসুন আমরা ওই নবীর প্রশংসা করি, ওই নবীর মিলাদ পালন করি, ওই নবীর আদর্শকে বাস্তবায়ন করি, ওই নবীর সুন্নত মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। আমি একটু আগেই বললাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে কুল কাইনাতের সবাই খুশি, সবাই আনন্দ। সবচাইতে নাখুশ অবস্থায়, সবচাইতে ফেরেশান অবস্থায় ছিল ইবলিশ শয়তান। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে এই পৃথিবীর অন্ধকারকে দূর করলেন। এই পৃথিবীর অন্ধকারকে দূর করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের আলো দিয়ে এই অন্ধকার জগৎকে আলোকিত করলেন। ওই দিন ইবলিশ শয়তান মক্কায়ে মুকাররমার একটি পাহাড়, ওই পাহাড়ের কিনারার মধ্যে অস্থিরভাবে কান্না করতে লাগলো। তার মাথাকে বারবার বারবার পাহাড়ের সাথে আঘাত করা হয়। তার যারা সেলা সাট্টা যারা রয়েছে, ছোট মেজো বিভিন্ন যে শয়তান যেগুলো রয়েছে, জিজ্ঞাসা করে, হে আমাদের বস, আপনি আজকে কেন, আপনাকে জীবনে কখন আমরা এত কান্না করতে দেখি নাই, এত পেরেশান হতে দেখি নাই, কিন্তু আজকে আপনি এত কোন চিন্তিত, এত কেন কান্নার কারণ কি? ইবলিশ শয়তান বলে, আমি যদি তোমাদেরকে আজকে আমাদের আমার কান্নার ইতিহাসটা বলি, তাহলে তোমাদেরকে আজকে কান্না করতে হবে। বলেন যে কি এমন ঘটনা আজকে ঘটলো যে আপনি কাঁদতেছেন, আমাদেরকেও কাঁদতে হবে। তখন শয়তান বলতে লাগলো, আজ আমি মানুষদেরকে বেনামাজি বানাবো, গুনাহ করাবো, নাফরমানি করাবো, খারাপ কাজ করাবো, সমস্ত প্রকারের গুনাহের নাফরমানি কাজ করাবো, কিন্তু আজকে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি, এমন একজন সত্তা এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, ওই ব্যক্তি যখন হাত উঠিয়ে দিবে, সমস্ত জিন্দিগির সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে আমি কি খুশি হব না কান্না করব? তাহলে আমরা বুঝতে পারি, বারো রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়া, এটা ফেরেশতাদের সুন্নাত, তামাম জাহানের প্রতিটি সৃষ্টির সুন্নাত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনন্দ, এমন এমন কিছু সৃষ্টি হাজার হাজার বছর থেকে আমার নবীর আগমনের জন্য অপেক্ষমান, এমন কিছু সৃষ্টি হাজার হাজার বছর থেকে রহমতুল্লিল আলমিনের আগমন হবে, আগমন হবে। খুশি বাড়তে 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 যেদিন বারো রবিউল আউয়াল হলো, ওই দিন সমস্ত সৃষ্টি সর্বোচ্চ খুশি আগমন, খুশি উদযাপন করলেন। সেই 570 খ্রিস্টাব্দে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে। তাহলে আমরা রবিউল আউয়ালে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়া, মিলাদ উদযাপন করা, তাবারুক বিতরণ করা, সুন্নতের উপর আমল করা, যত কিছু খুশি উদযাপন করা, এটা হচ্ছে আল্লাহর সুন্নত। আমার আপনার নবী রহমতুল্লিল আলামিন, তিনি এমন রহমত, তিনি আমার আপনার জন্য এমন দয়া। আরে যেই নবী, আপনি জানেন, নবীর হাত তুলে দিলে আমার আপনার গুনাহ মাফ হয়ে যাবে। যেই নবীর আগমন হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন, যেই নবীর আগমন হওয়ার সাথে সাথে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন, ওই জাতিকে ধ্বংস করব না, আমি আমার গজব নাজিল করব না। ওই রহমতুল্লিল আলামিনকে পাওয়ার পরও যদি আমরা এটাকে সমালোচনার দিকে, নবীর আগমনে খুশি হওয়া এটাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের সমালোচনা করি, তাহলে আমরা কখনো সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমরা আশা করতে পারি না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার কি বরকত, কি ফজিলত, কি মর্যাদা! আজকে আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা শ্রবণ করলাম। এর উদ্দেশ্য বিশেষ করে, যেহেতু মাহে রবিউল আউয়াল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস আমাদের মাঝে, রবিউল আউয়াল আসার সাথে সাথে আমরা দুরূদ শরীফের ওজিফা করে নিই। দুরূদ শরীফ যত বেশি থেকে আমরা বেশি পরিমাণে দুরূদ শরীফ আমরা পাঠ করব, তাহলে এটা আমার আপনার জন্য অনেক বড়, আমার আপনার দুনিয়ার পেরেশানি দূর করার জন্য এবং আখেরাতের পেরেশানিকে দূর করার জন্য একটা উত্তম আমল হচ্ছে আমরা দুরূদ শরীফ। আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এটাই, যেদিন আমরা দুরূদ শরীফের উপর বয়ান শুনি, ফজিলত শুনি, তখন ওই দিনটা আমরা হাজার হাজার বার দুরূদ শরীফ পাঠ করি, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে আবার আমাদের দুরূদ শরীফ পাঠ করা হয় না। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, ওই আমল উত্তম, পরিমাণে কম এবং রেগুলার। আপনি যে কোনো আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ পড়বেন, নফল নামাজ পড়বেন, অল্প কিন্তু রেগুলার করবেন, যদি রেগুলার করা হয় তাহলে ওই আমলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাকে উত্তম এবং শ্রেষ্ঠ বলেছেন। তা আমরা রবিউল আউয়াল মাসে অধিক থেকে অধিক পরিমাণে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ পাঠ করব। সর্বশেষ একটি, যেহেতু দুরূদ শরীফের উপর আমরা বয়ান শ্রবণ করলাম, সর্বশেষ আমি আপনাদেরকে একটি কথা বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা তরিকতপন্থী, যারা গৌসে পাক আব্দুল কাদের জিলানিকে মানে, যারা খাজা গরিবে নামাজকে যারা মানে, যারা শাহজালাল ইয়ামনিকে যারা মানে, এবং যারা শেখ আব্দুল হক মাহাদিসে দেহলভী বলেন, ইমাম গাজ্জালি বলেন, আপনার শেখ আব্দুল হক মাহাদিসে দেহলভী থেকে শুরু করে আপনার মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তালাগলি থেকে শুরু করে যারা পৃথিবীর মধ্যে মহান হাস্তি যারা বিদায় নিয়েছে, আমরা যারা তাদেরকে আমরা অনুসরণ অনুকরণ আমরা যারা করি, বর্তমানে এই সকল যারা সঠিক পথের মধ্যে যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে আজকে আপনার ইমানকে হনন করার জন্য অনেক প্রকারের চক্রান্ত প্রায়তারি আমি আপনাকে বলবো। এর থেকে বাঁচার জন্য যেই কোনো ব্যক্তি যদি সে যেই কোনো লেভেলের লোক হোক, যদি একটা আমল যদি সে করে কখনো কোনো বাতিল পন্থী তার ইমানকে নষ্ট করতে পারবে না। সেই আমলটা যদি আপনি সদা সর্বদা আমার নবীর প্রতি দুরুদ পাঠ করেন, ওলামা ইকরাম কিতাবের মধ্যে লেখে যে সবসময় দুরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখার ব্যবস্থা করে দিবে, যদি সে সদা সর্বদা নবীর প্রতি দুরুদ পাঠ করে। কেন দুরুদ মানে প্রশংসা, যে সদা সর্বদা দুরুদ পাঠ করবে সে কখনো অন্য প্রান্তি যারা নবীকে নিয়ে সমালোচনা করে, নবীর আহলে বাইতকে নিয়ে সমালোচনা করে, এজিদের প্রশংসা নিয়ে যারা ব্যস্ত থাকে, এ ধরনের কোন পথে মতে দলে কিন্তু সে কখনো যাবে না। কেন? সে সদা সর্বদা পাঠ করে সল্লে আলা মুহাম্মদ। কোন একজন কবি বলেছেন, সকল সমস্যার সমাধান সল্লে আলা মুহাম্মদ। তো পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুক। তা আমরা ইনশাআল্লাহ জবাজাল পবিত্র কোরআন এবং হাদিস থেকে এবং যুগে যুগে আল্লাহ রসুলের পর থেকে শুরু করে সাহাবা একরাম কোন হাদিসের কোন জায়গায় সাহাবা একরাম মিলাদ আয়োজন করেছে কিনা, তাবেঈ যারা করেছে কিনা, এভাবে যুগে যুগে আপনারা যাদের নাম নিবে, ইমাম গাজ্জালির কথাই বলেন অথবা ইমাম শাফির কথাই বলেন, ইমাম মালিকের কথাই বলে আপনারা যারা দোহাই দেন তাদের একবার স্পষ্ট তাদের কিতাবের নাম সহকারে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তারা এক একজন আমার নবীর শুভ আগমনকে নিয়ে তারা আলাদা 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 তারা কিতাব পর্যন্ত রচনা করেছে, যাতে করে কিছু বাতিল পন্থী যাতে করে আখিরি জমানার মধ্যে শেষ জমানার মধ্যে মানুষের ইমানকে হনন করতে না পারে, এজন্য আল্লাহর ওলিরা তার আগে থেকে ওই বিষয়গুলোর উপরে পুরা কিতাব লিখে আমাদের ইমান হেফাজতের জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে।
মরি যেন ইমান নিয়ে ইয়া ইলাহ।